জয় শ্রী রাধে। আজ আমরা সেই অতি পূর্ণ যে শ্রী মহাভারত আমরা চাতুর্মাস উপলক্ষে প্রারম্ভ করেছি। গতদিন আমরা যে পর্যন্ত আস্বাদন করেছিলাম তারই পরবর্তী অংশ আমরা আস্বাদন করতে চলেছি। অদ্যকার দিনের পাঠের বিষয়বস্তু একটু কঠিন, মানে সমস্ত রাজন্যবর্গদের নামাদি বলা হয়েছে, তা আমরা এই মহাভারত মানে সম্পূর্ণরূপেই আস্বাদন করতে চাই। অতএব সংক্ষেপ আকারে আমরা শ্রবণ করব না, যেমনভাবে আছে তেমনই আমরা আস্বাদন করব। অদ্যকার দিনে শ্রী ধৃতরাষ্ট্র আদির জন্মাদির কথা বর্ণনা করেছেন, যা সংক্ষেপে, যেমন আমরা শ্রীমৎ ভাগবতে দ্বাদশ স্কন্ধে দ্বাদশ অধ্যায়ে যেমন সম্পূর্ণ শ্রীমৎ ভাগবতটি আস্বাদন করেছিলাম, ঠিক তদনুরূপভাবে এই একটি অধ্যায়ে সম্পূর্ণ মহাভারতটি বর্ণনা করা হয়েছে। তারপরেই বিস্তারিত বর্ণন আমরা দৈনন্দিন ক্রমান্বয়ে শ্রবণ করব। অনেক প্রাচীন কথা, পূর্বকালের কথা ভগবান বেদব্যাস তার জননী সত্যবতী তথা মহাত্মা ভীষ্মদেবের ইচ্ছানুসারে তিনি বিচিত্র বীর্যের ক্ষেত্রে কি করলেন, তিনি তিনটি অতি উত্তম সন্তানের জন্ম দিলেন। অগ্নিত্রয় প্রতিম, তাদের বল, বীর্য, বুদ্ধি, পরাক্রম সাংঘাতিক, যা আমরা বিস্তারিত ক্রমে ক্রমে আস্বাদন করব। তা সেই পুত্রত্রয়ের নাম ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুর মহোদয়। মহর্ষি তাদের উৎপন্ন করে পুনরায় তপস্যা করলেন, আর এই তিন পুত্র কারণবশত জরাগ্রস্ত মানে রোগগ্রস্ত হয়ে পড়েছে। তারা এই পৃথিবীতে বিভিন্ন স্থানে ভ্রমণ করেছে, আর পরে এই মহাভারত প্রসঙ্গে সেই যে পরীক্ষিত মহারাজের পুত্র জনমেজয়, তিনি যে সর্পেষ্ঠি যজ্ঞ করেছিলেন সেখানে বেদব্যাসও বিদ্যমান ছিলেন, বহু বহু মুনি ঋষিগণ ছিলেন। এই বেদব্যাসের শিষ্য হচ্ছে বৈশম্পায়ন মহামুনি। তত্রত্ব মানে সেই সর্প যজ্ঞ হচ্ছিল যেখানে, সেখানকার সমস্ত মুনি ঋষিবৃন্দ প্রার্থনা করলেন ব্যাসদেবের নিকট, বললেন হে মহাত্মন, আপনি যে অতি উত্তম মহাভারত সংরচনা করেছেন তা আপনি কৃপা করে আমাদের শ্রবণ করান। তিনি তখন আদেশ করছেন নিজ শিষ্য বৈশম্পায়ন ঋষিকে, বলছেন বৎস বৈশম্পায়ন, আমার আদেশ অনুযায়ী তুমি এই সভাতে সেই অতি সুন্দর মহাভারত কীর্তন করে সকলকে শ্রবণ করাও। কীর্তন মানে পাঠ করে আর। বললেন ঠিক আছে গুরুপ্রবার, আপনার আজ্ঞাকে আমি শিরোধার্য করে এই মহাভারত এই সভায় বর্ণনা করছি। সুতমুনিও সেখানে ছিলেন, সুতমুনি শৌনকাদি ঋষিবৃন্দকে এই কথা বলছে। এবারে এই মহাভারতের সার সংক্ষেপ তিনি প্রথমে বর্ণনা করলেন, তার কুরুবংশের ইতিবৃত্ত প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বিষয়বস্তু তিনি তুলে ধরলেন। গান্ধারীর ধর্মশীলতা, বিদুরের অতি সুন্দর সুবুদ্ধি, কুন্তির ধৈর্য, বাসুদেবের মাহাত্ম্য, পাণ্ডবদিগের সরলতা, রাষ্ট্রদিগের দুর্বৃত্ততা, মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণের যে তাদের যে স্বভাব কুস্বভাব ছিল তা বর্ণনা করা হয়েছে। আর স্বগ্রন্থে দ্বৈপায়ন এই সকল অবিকল, মানে এই মহাভারতে কুরুবংশ পাণ্ডবাদীর কথা একদম সুবিস্তৃত রূপে বর্ণন করা হয়েছে। ভারত সংহিতা প্রথমত চতুর্বিংশতি শ্লোকে সম্পূর্ণ করেন, 24,000 শ্লোক। তার থেকে কিছু রাজন্যবর্গের উপাখ্যানকে বাদ দেওয়া হয়েছে। পরে বেদব্যাস চিন্তা করলেন, না এই রাজন্যবর্গের কথা যদি আমি একেবারে ছেড়ে দিই তাহলে সকলের পক্ষে বোঝা সম্ভব নয়, তাই তিনি পুনরায় সেই সমস্ত রাজন্যবর্গের কথা সংযোজন করেছিলেন। বেদব্যাস সর্বপ্রথম নিজ পুত্র সুখদেবকে এই মহাভারত অধ্যয়ন করান, পরে ক্রমে ক্রমে তিনি শিষ্যমণ্ডলীর মধ্যে তা বিতরণ করেন। অনন্তর ষষ্ঠী লক্ষ শ্লোকে পরিপূর্ণ হয়। আবার যে রাজন্যবর্গের কথা সংযোগ করা হলো তাতে 24,000 শ্লোক থেকে হলো 60,000 শ্লোক। আর ওই ষষ্ঠী লক্ষের মধ্যে আবার ভাগ আছে, 63,000 দেবলোকে কীর্তিত হয় আর পিতৃলোকে 15, গন্ধর্বলোকে 14 এবং নরলোকে 100,000 শ্লোক অদ্যাপি বর্তমান আছে। তা দেখুন এই মহাভারত কে কোথায় কেমনভাবে প্রচার করেছে। দেবর্ষি নারদ তিনি দেবলোকে দেবতাদের এই মহাভারত শ্রবণ করান, মানে প্রচার করেন। অসিত নামক যে ঋষি, দেবল নামক যে ঋষি, তারা পিতৃলোকে বর্ণনা করেন, সকলকে অবগত করান এই মহাভারত। আর মহামুনি সুখদেব তিনি গন্ধর্ব, যক্ষ ও রাক্ষস দিগকে এই মহাভারত শ্রবণ করান। আর এই লোকে, এই যে আমরা শ্রবণ করছি যে পরম্পরা, সেটি হচ্ছে বৈশম্পায়ন ঋষির পরম্পরা। বৈশম্পায়ন ঋষি থেকে সুতমুনি, সুতমুনির থেকে শৌনকাদি ঋষিবৃন্দ, ক্রমান্বয়ে আমরাও এই লোকে তা শ্রবণ করে আসছি। অতএব হে শৌনকাদি ঋষিবৃন্দ, আমি যেমন যেমন ভাবে সেই বৈশম্পায়ন মহামুনির থেকে যেমনভাবে শ্রবণ করেছি ঠিক সেই প্রকারেই আমি আপনাদের শ্রবণ করাতে চলেছি। আর এই মহাভারতে বক্ষমান মানে কিছু বক্তব্য বিষয় হচ্ছে, যেমন মহাভারতের দুর্যোধন হচ্ছে ক্রোধময় মহাবৃক্ষ, শুধু তার মধ্যে রাগ দ্বেষ হিংসাদি ছাড়া আর কিচ্ছু নেই, তাহলে সে ক্রোধময় বৃক্ষ স্বরূপ। দাতা কর্ণ এই মহাভারতের স্কন্দ, আর শকুনি শাখা স্বরূপ, দুঃশাসন ফল ও পুষ্প স্বরূপ, আর মনস্বী রাজা ধৃতরাষ্ট্র এই গ্রন্থের মূল, মানে যাকে সাধারণ শব্দে জড় বলা হয়েছে, সমস্ত নষ্টের গোড়ার মূল। আর যুধিষ্ঠির হচ্ছে ধর্মময় মহাবৃক্ষ, আর অর্জুন স্কন্দ, ভীমসেন তার শাখা, আর মাদ্রিসুত নকুল ও সহদেব তার পুষ্প ফল ইত্যাদি, আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ, সাক্ষাৎ পরমেশ্বর। আর একবার ব্যাসদেব কর্তৃক উৎপন্ন হয়েছিল যে পুত্রত্রয়, তন্মধ্যে পাণ্ডু, তার পরাক্রম ছিল ভারী সাংঘাতিক। সে বিভিন্ন রাজ্যাদি জয় করে সেখান থেকে উপনয়ন স্বরূপ উপায়ন স্বরূপ বিভিন্ন প্রকারের ধনৈশ্বর্যাদি স্বর্ণাদি মণি মাণিক্য আদি নিজ রাজধানীতে আনতে থাকে। যথাসময়ে তার বিবাহ হয় মাতা কুন্তী এবং মাদ্রির সঙ্গে। রাজকার্য থেকে অবসর নিয়ে তিনি একবার বিহারে প্রমর্ত হলেন। বিহার করতে করতে মৃগয়াতে গিয়েছেন। মৃগয়া করতে গিয়ে সেখানে এক মৃগ আরেক মৃগী তারা সম্ভোগরত ছিল, তাদেরকে তিনি তীর দিয়ে হত্যা করেন। সেই সময় সেই মৃগী তাকে অভিসম্পাত প্রদান করল পাণ্ডুকে, দেখো আমরা এখন রতিক ক্রীড়ায় ব্যবৃত ছিলাম, অতএব সেমত অবস্থায় তুমি আমাদের হত্যা করেছ, তীরে বিদ্ধ করেছ, তাই আমিও তোমাকে অভিসম্পাত প্রদান করছি যে তুমিও যখন এই কামক্রীড়ায় রত হবে তখনই তোমার মৃত্যু হবে। এখানে কোনো কোনো লেখকের একটু তারতম্য আছে, কেউ কেউ বলেছেন যে না, সেই যে মৃগ এবং মৃগী ছিল তারা একজনের, মৃগ ছিল যে তিনি একজন ঋষি আর মৃগী তার সহধর্মিনী, তারা মৃগ মৃগীর রূপ ধারণ করে তারা ওই ক্রীড়ায় রত ছিল। এখানে মৃগী অভিসম্পাত প্রদান করেছেন এ কথাই লিপিবদ্ধ করা রয়েছে। তাহলে সে পাণ্ডু রতিকার্য থেকে চিরদিনের জন্য তাকে পৃথক থাকতে হয়েছে। তাহলে কি করে তার এই পাঁচটি সন্তান উৎপন্ন হল? ওই যে দেবী কুন্তী দুর্বাসা ঋষিকে সেবা করে যে এক অমোক মন্ত্র পেয়েছিলেন, সেই মন্ত্রের দ্বারায় তিনি অগত্যা ধর্ম বায়ু ইন্দ্র ও অশ্বিনী কুমারোদ্বয়ের ঔরসে পাণ্ডবদিগের এই পাঁচটি সন্তান উৎপন্ন হয়। একদা মহারাজ পাণ্ডু কামাসক্ত হয়ে যখন মাদ্রির নিকটে গমন করল, তৎক্ষণাৎ তার সেই মৃগী বা সেই ঋষি অভিসম্পদে তার মৃত্যু হয়। তপবনে তারা ছিলেন, সমস্ত মুনি ঋষিগণ ছোট ছোট পাঁচটি পুত্রকে সঙ্গে করে নিয়ে তারা আপন রাজধানীতে ফিরে আসল। আপন রাজধানীতে যখন ফিরে আসলেন সেই মুনিগণ ধৃতরাষ্ট্র এবং মহাত্মা ভীষ্মাদি যারা ছিলেন তাদের সকলকে অবগত করালেন যে এই পাঁচটি সন্তান আপনাদের মহারাজের, মানে পাণ্ডুর। পাণ্ডু তো তার ক্রিয়া অনুযায়ী কর্মানুসারে তা সে পরলোক গমন করেছে, অত এই পাঁচটি সন্তান আমরাই কিছুদিন তাদের লালন পালন করেছি, আমাদের সঙ্গেই তারা থাকত, তা এখন উচিত সময় এসেছে, তাই আমরা এই রাজধানীতে ছেড়ে গেলাম। সেখানে অনেক মতান্বয়, কেউ কেউ বলতে থাকলো না না তার সন্তান বোধহয় নয়, আবার কেউ কেউ বলছে না না তারই সন্তান হবে, দেখো না তাদের মধ্যে কি তেজ, পাণ্ডু যেমন তেজস্বী ছিল ঠিক সেই প্রকার। কেউ কেউ বলতে থাকলো না না মহারাজ পাণ্ডু সে তো গত হয়েছে বেশ কিছুদিন হলো, তার এতগুলি সন্তান একবারে কি করে হতে পারে, না সন্দেহ আছে। আবার যা হোক, অনেকে বলছে যাই হোক, আমরা ভাগ্যক্রমে আজকে পাণ্ডুর নন্দনগুলিকে, মানে পুত্রগুলোকে দেখতে পেলাম। এইরূপ বিভিন্ন প্রকারের মন্তব্য সকলে স্থাপনা করতে থাকলো রাজধানীতে প্রজাগণ। অকস্মাৎ আকাশবাণী বা দৈববাণী হলো যে না না তোমরা যে এই বিভিন্ন প্রকার মত স্থাপনা করছো, তোমাদের এই মত যথাযথ নয়, এসব পাণ্ডুরই পুত্র। ইতিমধ্যে অতি সুন্দর সমীরণ প্রবাহিত হতে থাকলো, আর সে সঙ্গে সুগন্ধি আদি চতুর্দিকে একেবারে পরিপূর্ণ হতে থাক। সকলে চিন্তা করলো না না এই আকাশবাণী কখনো মিথ্যা নয়, অতএব এ অতি অবশ্যই পাণ্ডুরই পুত্র। সকলে সাদরে অভ্যন্তরে নিয়ে গিয়ে তাদের লালন পালন আদি আরম্ভ করলেন। ক্রমে ক্রমে এই পাঁচ পুত্র, মানে পাণ্ডব, তারা বেদ বিবিধ শাস্ত্র অধ্যয়ন করলেন এবং পূজিত ও প্রশংসিত হয়ে অকুত ভয়ে নিবাস করতে থাকলেন। যুধিষ্ঠিরের বিশুদ্ধ আচার ও ব্যবহারে, ভীমসেনের ধৈর্যে, অর্জুনের বিক্রমে এবং কুন্তির গুরু শুশ্রূষায়, নকুল ও সহদেব বিনয় ইত্যাদি গুণে সকলে তাদের প্রতি দৈনন্দিন আকৃষ্ট হতে থাকে। আর দুর্যোধন তার হিত বিপরীত, তার নিয়ম সব উল্টো, সবই বিপরীত, সকলে তাকে ঘৃণাও করতে থাকল। পাণ্ডুর মৃত্যু হওয়াতে অন্ধ ধৃতরাষ্ট্র রাজা হয়ে বসল। পুত্র যেমন যেমন অভিলাষ ব্যক্ত করে তৎক্ষণাৎ তাই পূর্ণ করে, সে কি সৎ অসৎ করণীয় অকরণীয় কিছুই বিচার নেই। এইভাবে পাণ্ডবগণের প্রশংসা একেবারে যেন সকলের মুখে মুখে চতুর্দিকে কীর্তন হওয়া আরম্ভ হল। আর দুর্যোধন যত যত অত্যাচার করতে পেরেছিল তা বিশদ রূপে বর্ণনা করবেন, এখানে এই অধ্যায়ে সংক্ষেপে বর্ণনা করেছে। তারপরে সেই দুর্যোধন মহারাজ যুধিষ্ঠিরের রাষ্ট্রীয় যজ্ঞে গমন করেছে, তাদের বিষয় তাদের বৈভব ইত্যাদি দর্শন করে তার তো হিংসা একেবারে জ্বলে পুড়ে হৃদয়টা যেন ছারখার হয়ে যাচ্ছে। আবার অন্তিম সময়ে কি যজ্ঞ সুসম্পন্ন হয়েছে, হওয়ার পরে সেই যে ময়দানব কর্তৃক নির্মিত যে মায়ামহল, সেই মায়ামহলও অতি আশ্চর্যজনক। সেখানে কেমন দেখে মনে হচ্ছে যেন জল, কিন্তু সেখানে জলের কোনো ছন্দাংশ নেই। আবার কোথাও দেখা যাচ্ছে একেবারে শুকনো স্থল, কিন্তু সেখানে জলে পরিপূর্ণ। আবার কোথাও কোথাও অগ্নি প্রজ্বলিত হয়ে আছে, অথচ অগ্নি আদি কিছুই নেই সেখানে। দুর্যোধন তাদের বৈভব দেখে একে তো হিংসায় জ্বলে পুড়ে মানে ছাই হয়ে যাচ্ছে তার হৃদয়টা। যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি তারা অপরের বৈভব অপরের সুখ দেখে তারা কখনো নিজেকে সান্ত্বনা দিতে পারে না। মায়ামহল দেখে কেউ কেউ বলল, যখন দেখলো জল অথচ সেটা জল নয়, একজন দাসী সেখান থেকে যাচ্ছিল, সে বলছে যে যুবরাজ আপনি দাঁড়িয়ে আছেন কেন, বলছে দেখছো না আগে জল, তা ধুতিটা উঁচু করে যাওয়ার চেষ্টা করছে। তখন সেই দাসী হাসছে, বলছে রাজকুমার বলছি তো জল নয় ওটা। তা কাপড় তুলে এক পা দিয়ে দেখে না জল নেই, তখন আবার কাপড়টা ছেড়ে হেঁটে চলে যাচ্ছে। আবার কিয়ৎ দূরে গিয়ে কি দেখছে যে সেখানে স্থল মানে একবারে ডাঙা শুকনো। একজন দাসী সে বলছে যে যুবরাজ আপনি আগে বাড়বেন না, আগে কিন্তু জল আছে। তা বলছে এখানকার দাসীগুলো আমাকে উপহাস করে, প্রায় সবার কাছে কাছে যেখানে সভা হচ্ছে সকলেই সেখানে রয়েছেন। সে তখন সেই জলের মধ্যে যখন পড়ে গেল তখন দ্রৌপদী উপহাস করল, করতে করতে বলছে কি যে অন্ধের পুত্র অন্ধই, আর সে সঙ্গে ভীমসেনের সঙ্গে তো তার বিপরীত ভাব পূর্ব থেকেই আছে, ভীমসেনও একেবারে অট্টহাস্যি করল, তাতে তার সম্মানে আঘাত লাগল। আমাকে এত বড় অসম্মান, সেখান থেকে নিজ রাজধানীতে ফিরে গেল। তার খাওয়া নেই, দাওয়া নেই, নিদ্রা নেই, একমাত্র চিন্তা হচ্ছে ওদের সর্বনাশ কি করে করা যেতে পারে। খাওয়া দাওয়া ছেড়ে দুর্যোধন একেবারে বিবর্ণ হয়ে গেল, তার শরীরের রং পরিবর্তন হয়ে গেল, কৃশ হয়ে গেল, পাতলা হয়ে গেল, আর তার দৈনন্দিন স্ত্রী ভ্রষ্ট হতে থাকল। সে মামা শকুনির গান্ধার রাজ্যে শকুনি তার সঙ্গে পরামর্শ করে তার পিতা অন্ধ ধৃতরাষ্ট্রকে পাঠ পড়ালেন, বলছেন না আমরা দ্রুত ক্রীড়া করব, জুয়া খেলব পাণ্ডবগণের সঙ্গে। হে পিত, আপনি পত্র প্রেরণ করে আদেশ করুন যে তারা যেন জুয়া খেলায় আসে। পুত্রমোহে মোহিত হয়ে তাই করল, তারা জুয়া খেলে সমস্ত কিছু মানে নষ্ট করল। 13 বছরের জন্য বনবাসী হতে হলো, 12 বছর বনবাস আর 1 বছর হচ্ছে অজ্ঞাতবাস। এইভাবে এই যে দুর্যোধনের কথা অনুযায়ী সেই অন্ধ ধৃতরাষ্ট্র দৈনন্দিন যত অকর্ম কুকর্ম যেগুলো শাস্ত্র বিরুদ্ধ সেই সমস্ত আচার আচরণ করতে থাকলেন। সমস্ত কিছু নিঃশেষ হয়ে গেছে, যেখানে অধর্ম এই অধর্মের বিনাশ হতেই হবে। কালের প্রভাব তো, কোনো অধার্মিক ব্যক্তি সে কালো প্রভাবে তার বৈভব তার বিষয় অনেক দেখা যায়, কিন্তু তাকে পতন হতেই হবে। ধর্মের যে চাকাটা না, সেটা কিন্তু ধীরে ধীরে ঘোরে, আর অধর্মের চাকা অতি দ্রুত গতিতে ঘোরে। এই জন্য আমরা মনে করি বোধহয় ধর্ম বলে কিছু নেই, এখন কলিকাল, কিন্তু তা নয়। ধর্মের চাকাটা খুব ধীরে ধীরে ঘোরে, কিন্তু তার থেকে কেউ অব্যাহতি পেতে পারবেই না। সব কিছু শেষ হয়ে গেছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে নিজ কক্ষে ডেকে বলছেন, হে সঞ্জয়, তুমি তো অনেক জ্ঞানী গুণী, তা তোমাকে আমি কিছু কথা বলতে চাই, তুমি যেন তাতে কিছু খারাপ মনে করো না। তুমি আমার কথায় কিছু অসন্তুষ্ট বোধ মনে করো না, আমি কথাগুলি সত্য বলছি, এবং আমার কি করণীয় তা তুমি, আমি যে রাজা, আমার ভয়ে তুমি কোনো প্রকার ফের বদল করে কথা বলবে না। যা উচিত, যা শাস্ত্র যুক্তিযুক্ত, সেই কথাই আমাকে বলবে। বলছেন, ঠিক আছে, তাই হবে মহারাজ, আপনি আমাকে শ্রবণ করান। বলছেন, দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সেই পাণ্ডবদের বৈভবকে দেখে আর পুত্রমোহে মোহিত হয়ে আমি যা ইচ্ছা তাই করেছি। দেখো, সেই অর্জুন যখন যুবাবস্থায় পদার্পণ করল, সমস্ত রাজন্যবর্গের সম্মুখে সে যখন সমস্ত রাজপুত্রগণকে, যোদ্ধাগণকে পরাজিত করল, সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে তাদের থেকে আমরা কোনোদিন জয়ী হতে পারব না। জয়লাভের আশা আমি তখনই ছেড়ে দিয়েছিলাম। আর সেই ভীমসেন, তার গদার কি বিক্রম, যত্রতত্র তার বিজয়, তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার জয়ের কোনো আশা নেই। আর যখন আমি শুনলাম সেই কুন্তির সঙ্গে পঞ্চপাণ্ডব যতুগ্রহ মানে প্রজ্বলিত গৃহ হতে তারা নিষ্কাশিত হয়ে ছিল, তখনও আমি বুঝতে পেরেছিলাম যে তাদের সঙ্গে আমি কখনো কোনো অবস্থাতেই জয় আশা করতে পারি না। আর ভীমসেন বাহুবলে বলদীপ্ত মগধ অধিপতি জরাসন্ধকে যখন বধ করল, তখনও আমার মনের থেকে জয়ের আশা পুছে গিয়েছিল। আর রাজসূয় যজ্ঞে যে সমস্ত সুন্দরভাবে তাদের সেই যে অনুষ্ঠান উদযাপিত হয়েছিল, মহামহা তেজস্বীগণ সেখানে উপনীত হয়েছিল, ভগবান বাসুদেব সেখানে ছিল, তখনও আমি বুঝতে পেরেছিলাম যে আমি তাদের থেকে জয়ের আশা করতে পারি না। যখন আমারই সম্মুখে আমারই পুত্রবধূ, তাকে সেই রজস্বলা অবস্থায় তার বস্ত্র অঞ্চল আকর্ষণ করেছিল দুঃশাসন, সেদিনও আমি বুঝতে পেরেছিলাম যে আমি কোনোদিনই তাদের থেকে জয়ী হতে পারব না। তারপরে অধার্মিকভাবে পাশা খেলা থেকে তারা যখন বনপ্রদেশে গমন করতে হয়েছিল পরাজিত হয়ে, তখনও আমার সন্দেহ হয়েছিল যে তাদের পরাজিত করা হয়েছে অধার্মিক দৃষ্টিকোণ দিয়ে, অতএব আমার জয়ের কোনো প্রশ্নই ওঠে না। এইভাবে তিনি একের পরে এক বলে চলেছেন। যখন আমি শুনলাম, হে সঞ্জয়, অর্জুন সেই কিরাতরূপী ভগবান মহাদেবকে যুদ্ধে প্রীত মানে মহাদেবকেও অর্জুন যুদ্ধে পরাজিত করেছিল, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার পুত্রগণ তাদের সঙ্গে কোনো প্রকারেই জয়লাভ করতে পারবে না। তারপরে সেই অর্জুনের স্বর্গে গমন, অস্ত্রবিদ্যা প্রাপ্ত মানে অলৌকিক সব অস্ত্রবিদ্যা যখন প্রাপ্ত হলো হে সঞ্জয়, তখনও আমি বুঝতে পেরেছিলাম যে আমার জয়ের কোনো আশা নেই। তারপরে তার বরদান আদির কথা বর্ণন করলেন। আর যখন আমি শুনলাম যে ভীম ও অন্যান্য পাণ্ডবগণ যেখানে নরলোকের সঞ্চার মাত্র নেই এই রূপ দুর্গম স্থানে গমন করে কুবেরের সঙ্গে মানে সমাগত হয়েছিল, তখনও আমি সেই জয়ের আশা ত্যাগ করেছিলাম। সেই যে খাণ্ডব বনকে বিনষ্ট করে সেখানে সুন্দরভাবে, সে ছিল তো ওড় খাবড়ের স্থান, সেই স্থানটি যখন তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি রাজধানী নির্মাণ করল, তখনও আমি তাদের প্রভাব বুঝতে পেরেছিলাম আর জানতে পেরেছিলাম যে আমি কখনোই আমাদের এই আমার এই দুষ্ট পুত্রগণকে নিয়ে তাদের সঙ্গে জয়ী হতে পারব না। যখন সকলে মারা গিয়েছে তখন অন্ধ ধৃতরাষ্ট্রের এই বুদ্ধি হচ্ছে, সব শেষ নিঃশেষ তখনই এই কথা বলছেন। আর ধর্ম স্বয়ং যক্ষের আকার স্বীকার করে ধর্মরাজ যুধিষ্ঠিরের সম্মুখে উপস্থিত হয়ে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, তদবধি আমি জয়াশয় নিরাশ হয়েছি। আর সেই বিরাট নগরীতে দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডব প্রচ্ছন্ন বেশে মানে গুপ্ত বেশে তারা যখন সেই অজ্ঞাতবাস অবলম্বন করে সেখানে উপস্থিত হয়ে দ্রৌপদীকে লাভ করেছিল, তখনও আমি বুঝতে পেরেছিলাম যে আমার জয়ের কোনো আর আশা নেই। এইভাবে তিনি মানে একে একে কি করছেন, যত যত ঘটনা ঘটেছিল সব কিছু বলছেন, মানে কিছু বাদ দিচ্ছেন না, একদম বিস্তারিতভাবে। আর বলছেন, আমি দেবর্ষি নারদের মুখে শুনেছিলাম যে কৃষ্ণ আর অর্জুন সাক্ষাৎ নরনারায়ণ অবতার, সাধারণ নয়, তিনি ব্রহ্মলোকে তাদের নিরীক্ষণ করেন। বলছেন তারাই দুইজন এই লোকে এসে নর নারায়ণ রূপে ইতস্তত ভ্রমণ করছে। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার তো জয়ের কোনো আশা নেই। বাসুদেব লোকের হিত সাধনের নিমিত্ত কুরুদের বিবাদ ভঞ্জন করতে গমন করলে পরিশেষে চরিতার্থ না হয়ে প্রত্যাগত হয়েছিলেন, তদবধি আমি জয়াশা করিনি, জয়ের আশাকে ত্যাগ করেছিলাম। আর যখন শুনলাম কর্ণ ও দুর্যোধন কৃষ্ণকে নিগ্রহ করতে চেষ্টিত আছে, মানে কৃষ্ণকে বিনষ্ট করার জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য যখন তারা সংকল্প নিয়েছে, তখনও আমি বুঝতে পেরেছিলাম যে আমার সর্বনাশ হবে, আমার জয় কোনো দিন হবে না। আর কৃষ্ণ প্রস্থানকালে নিতান্ত দিনা কুন্তীকে একাকিনী রথের সম্মুখে দণ্ডায়মানা দেখে অশেষ সান্ত্বনা বাক্যে তাকে আশ্বাস প্রদান করেছেন। ভগবান নিজ মুখে মাতা কুন্তীকে বলছেন, পিসিমা তোমার কোনো ভয় নেই, ঈশ্বর সব কিছুই পূর্ব থেকে ঠিক করে রেখেছেন হে সঞ্জয়। তখনও আমি বুঝতে পেরেছিলাম যে আমার জয়ের কোনো আশা নেই। দেখুন, যারা অধর্মকে আশ্রয় করে তারা কিন্তু জানে না এমন কোনো বিষয়বস্তু নেই, যারা ধর্ম করে তাদের থেকেও যারা অধার্মিক লোক তারা আরও ভালোভাবে জানে যে কোনটা ধর্ম আর কোনটা অধর্ম, সব এই ধৃতরাষ্ট্র সব জেনে শুনেই করেছে, কিন্তু তার কিছু করারও ছিল না। একদিকে পুত্রমোহ আর অপরদিকে সে অন্ধ ইত্যাদির কারণে তাকে এই সমস্ত ক্রিয়াকলাপ করতে হয়েছিল। আরও কি আমি আরেকটি কথা শুনেছি, যে আপনি যুদ্ধ করলে আমি যুদ্ধে প্রবৃত্ত হব না। কর্ণ ভীষ্মদেবকে এই কথা বলে সেনা অধিকার পরিত্যাগ করেন। তখনও আমি জয়ের আশা করিনি। যখন শুনলাম অর্জুন বিষণ্ন ও মোহাচ্ছন্ন হলে কৃষ্ণ সশরীরে চতুর্দশ ভুবন দর্শন করেছে, তখনও আমি জয়ের আশাকে ত্যাগ করেছিলাম। আর ভীষ্ম প্রতিদিন রণক্ষেত্রে দশ সহস্র লোকের প্রাণ সংহার করলেও তিনি পাণ্ডব বংশীয় বিখ্যাত কোনো এক ব্যক্তিকে বিনষ্ট করেননি, তখনও আমি জয়ের আশাকে ছেড়ে দিয়েছিলাম। পিতামহ ভীষ্ম মহাবীর ভীষ্মদেব তিনি নিত্য প্রতি 10,000 সৈন্যকে নিজে মেরে ফেলতেন, হত্যা করতেন। কিন্তু পাণ্ডব বংশীয় যারা বিশেষ বিশেষ ব্যক্তি তাদেরকে তিনি কখনো অস্ত্র নিক্ষেপ করতেন না বলছেন। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে পিতামহ ভীষ্মদেব তিনি যদি এমন করেন তাহলে আর জয় কি করে হবে। আর যখন আমি শুনলাম যে ধর্মপরায়ণ ভীষ্ম পাণ্ডবদের নিকট নিজের বধ উপায় অবধারণ করে দিলেন যে আমার মৃত্যুটা কিভাবে হবে, যখন ভীষ্মদেব বললেন তখনই আমি বুঝলাম যে আমার তো আর জয়ের কোনো আকাঙ্ক্ষা নেই। আর যখন আমি শুনলাম সেই শ্রীকণ্ডীকে সম্মুখে রেখে মহাবল পরাক্রমশালী ভীষ্মকে নিতান্ত নিস্তেজ করেছে, তখন আমি জয়াশা করিনি। আর ভীষ্মদেব মৎপক্ষীয় অসংখ্য লোককে বিনষ্ট ও অল্প অবশিষ্ট করত শত্রুদের সুতীক্ষ্ণ সরজালে বিদ্ধ কলেবর হয়ে সরসজ্জায় শায়িত হয়েছিলেন, তখন আমি তো আর জয়ের আশাকে একেবারেই ছেড়ে দিয়েছিলাম। আর হে সারথি, আমি আরো যখন শ্রবণ করলাম যে ভীষ্মদেব যখন সরসজ্জায় শায়িত ছিলেন ঠিক সে সময় তিনি জল পান করতে ইচ্ছুক হলেন, সমস্ত শরীরটা একেবারে বান দ্বারা বাণের উপরে শায়িত, অতি কষ্টে তিনি বলছেন, হে অর্জুন, হে ধনঞ্জয়, আমি একটু জল পান করতে চাই। তা সেই মহাপরাক্রমশালী সেই অর্জুন কি করেছিল যে বাণ নিক্ষেপ করত পাতাল থেকে জল তুলে স্বাভাবিকভাবে ভীষ্মদেবকে পান করিয়েছিলেন। তখন আমি তার পরাক্রম দেখে বুঝতে পেরেছিলাম যে আমার জয়ের কোনো আশা নেই। আর যখন শুনলাম যে বায়ু ইন্দ্র ও সূর্য তারা পাণ্ডবদের অনুকূল আছেন এবং দুরন্ত হিংস্র জন্তু জানোয়ারগণ যাত্রাকালে আমাদের নানা প্রকার বিভীষিকা প্রদর্শন করে থাকে, তখনও আমি বুঝতে পেরেছিলাম যে জয়ের কোনো আশা নেই। আর বিচিত্র যোদ্ধা দ্রোণাচার্য যুদ্ধে নানাবিধ অস্ত্র প্রয়োগ নৈপুণ্য প্রদর্শন করে পাণ্ডবদের মধ্যে প্রধান এক ব্যক্তিকেও বিনষ্ট করতে পারেননি, তখনও আমি জয়ের আশা করিনি। আর যখন আমি শুনলাম যে মহারথ সংসপ্তকগণ যারা অর্জুন বিনাশের নিমিত্ত ব্যবস্থিত হয়েছিল, মানে সেই যে চক্রব্যূহ রচনা করা হয়েছিল, তার মধ্যে অর্জুনকে তারা বন্দী করতে পারেনি, তখন আমি জানতে পেরেছিলাম যে আমাদের জয়ের কোনো আশা নেই। তার মধ্যে পড়ে গেল কৃষ্ণের যে ভাগ্নে, তিনি যখন তার মধ্যে পড়ে গেলেন অর্থাৎ অভিমন্যু, তখন তাকে অবৈধভাবে যুদ্ধ নীতির বিরুদ্ধে তাকে হত্যা করেছিল সপ্তরথীগণ মহামহারথীগণ, তখনও আমি বুঝতে পেরেছিলাম যে আমার সমস্ত কিছুই সমূলে বিনাশ হবে। আর আমি আর কি দেখলাম যে অর্জুন শত্রু সমক্ষে জয়দ্রথকে বধ করে অনায়াসে প্রতিজ্ঞা পাশ হতে মুক্ত হয়েছে। সে প্রতিজ্ঞা করেছিল যে হে জয়দ্রথ, আমি কাল সূর্যাস্তের পূর্বেই তোমাকে নিধান করব। সে যখন সেই কার্য হতে সুসম্পন্ন হলো, তখন আমি বুঝতে পেরেছিলাম যে আমার জয়ের কোনো আশা নেই। আর আরও শুনলাম, হে সঞ্জয়, অর্জুনের অশ্বচতুষ্টয় একান্ত ক্লান্ত হলে বাসুদেব তার অশ্বগণ যুদ্ধ করতে করতে ঘোড়া তারা ক্লান্ত হলে জল পিপাসার্থ হলো, তখন বাসুদেব কী করলো, তার ঘোড়াগুলিকে চারটি ঘোড়াকে ছেড়ে দিল যে জল খেয়ে আস। তখনও আমি বুঝতে পারলাম যে আমার আর জয়ের কোনো আশা নেই, বাসুদেব নিজেই সাহায্য করছে। এইভাবে বিভিন্ন প্রকারভাবে বলতে বলতে তিনি বলছেন যে আমি শুনলাম কর্ণ অর্জুনের বধ সাধন করার নিমিত্ত যে এক পুরুষঘাতিনী শক্তি রেখেছিল, মানে সেই ব্রহ্মাস্ত্র রেখেছিল, একবারই মাত্র প্রয়োগ করতে পারবে, বারবার নয়। তা সেই ব্রহ্মাস্ত্র কি করলো, সেই যে রাক্ষস ঘটোৎকচ মানে ভীমসেনের পুত্র, সে এসে তো সমস্ত যোদ্ধাগণকে একেবারে গিলে খেতে থাকলো মুড়ির মতন। আর তো কেউ নেই, দুর্যোধন আসলো, বলছেন ওহো এসো কাকাত্রী, কাকাত্রীকে তো সব অস্ত্র শস্ত্র সব খেয়ে এবার সে বিশাল কায় ধরে যখন একেবারে চটপট করে থাপ্পড় লাগাচ্ছেন, সে তো রক্তাক্ত শরীরে ফিরে গেল। কর্ণকে বলছেন তুমি আমার কেমন মিত্র, হে আমার শরীর দেখো, আজ নদীর মতো আমার শরীর থেকে রুধির বয়ে চলেছে, আর তুমি এখনো চুপ করে আছো, চালাও ব্রহ্মাস্ত্র। কর্ণ বুঝতে পারল যে আর কিছু করা যাবে না, বারবার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করার জন্য দুর্যোধন বলতে থাকলো, বলছেন আমাদের যত সৈন্য সামন্ত ছিল এই অসুর সব গিলে খেয়ে ফেলেছে এবং তার পদতলে সব একেবারে মারিয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। সেই ব্রহ্মাস্ত্র ছেড়ে ঘটোৎকচকে নিধন করলো। তখনই আমি বুঝতে পেরেছিলাম যে আমার এই পুত্রগণ একেবারে অনিবার্য মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। আর যখন আমি শুনলাম যুদ্ধের অন্তিম চরণে অশ্বত্থামার সম্মুখীন হয়ে মাদ্রিসূত নকুল অসংখ্য লোক সমক্ষে ঘোরতর দৈরথ সংগ্রাম করেছে, এই নকুলা সহদেব তারা যে কনিষ্ঠ পুত্র ছিল বলে কিছু নয় তা না, তারাও মহাপরাক্রমশালী, তখন আমি জয়ের আশা ছেড়ে দিয়েছিলাম। আর যখন আমি শুনলাম যে দ্রোণবধে ক্রোধে অধীর হয়ে অশ্বত্থামা নারায়ণস্ত্র পরিত্যাগ করে পাণ্ডবদিগের প্রধান এক ব্যক্তির প্রাণ সংহার করতে পারল না, তখনও আমি জয়ের আশা ছেড়ে দিই। হে সঞ্জয়, আর আমি যখন শুনলাম সেই ভীমসেন যুদ্ধে দুঃশাসনের রুধির মানে রক্ত পান করছে এবং দুর্যোধন প্রভৃতি অনেকেই সেখানে সমুপস্থিত থেকেও তার নিবারণ করতে সক্ষম হয়নি, সকলের সামনে সেই যে দ্রৌপদীর কেশ আকর্ষণ, তার বস্ত্রাঞ্চল ধরে আকর্ষণ করে যে অসম্মান করা হয়েছিল, তাই সে প্রতিজ্ঞা করেছিল যে আমি তার রক্ত পান করব, আর বাকি রক্ত নিয়ে আমি এই পাঞ্চালী তার কেশে আমি মাখিয়ে দেব, সর্বসমক্ষে বধ করে তার বক্ষস্থল বিদীর্ণ করে এই ভীমসেন রক্ত পান করেছিল, সর্বসমক্ষে সকলে দেখছে, কেউ কিছুই করতে পারল না। তখনও আমি বুঝতে পারলাম যে আমার সর্বনাশ একেবারে নিশ্চিত। আর শুনলাম অর্জুন অতি পরাক্রান্ত কর্ণকে একেবারে সমরসাই করেছে, তখনও আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আর যখন শুনলাম ধর্মরাজ যুধিষ্ঠির অতি দুর্ধর্ষ দুঃশাসন মহাবীর্য কৃতবর্মা ও অশ্বত্থামাকে পরাজয় করেছিল, তখনও আমি জয়ের আশা ছেড়ে দিয়েছিলাম। আর যখন শুনলাম যে শল্য বাসুদেবকে পরাজয় করব বলে সর্বদা স্পর্ধা করত, সেই যুদ্ধস্থলে যুধিষ্ঠির তার প্রাণ নাশ করল, বলে কৃষ্ণকেই মারবে, আর যুধিষ্ঠির তাকে দিল একেবারে ঠিকানা লাগিয়ে, তখন আমি জয়ের আশা ছেড়ে দিই। দেখুন, এই অন্ধ ধৃতরাষ্ট্রের কম আশা ছিল না। আর যখন আমি শুনলাম যে সহদেব কলহ দ্রুত ক্রীড়া প্রভৃতি কতিপয় দুর্নীতির নিদান ও অতি মায়াবী প্রবল সৌবলকে মানে শকুনিকে মৃত্যুমুখে প্রত্যার্পণ করেছে, তখন আমি জয়ের আশা একেবারেই ছেড়ে দিই। দেখুন, সেও কম বীর ছিল না, এই মামা শকুনি তাকে মেরে দিল সহদেব। তাহলে সহদেব কেমন বলশালী, কেমন যোদ্ধা ছিল! আরো যখন আমি শুনলাম সেই দুর্যোধন হত সৈন্য ও সহায় শূন্য হয়ে একাকী সেই যে হ্রদের মধ্যে মানে এক পুষ্করিণীর মধ্যে প্রবিষ্ট হয়ে জলকে মন্ত্র দ্বারা স্তম্ভন করে তার ভেতরে প্রবিষ্ট হয়েছিল, তখনও আমি বুঝতে পেরেছিলাম যে আর জয়ের কোনো আশা নেই। ঠিক সেই সময়ে ভীমসেন নিজের অনুরূপ বিক্রম প্রকাশ করে তাকে সেই গদা দ্বারা একেবারে অত বিস্তারিত আসবে সব, এখন তো সংক্ষেপে বলছেন, গদা দ্বারা তাকে একেবারে সমরসায়ী করলেন। তখন আমি জয়ের আশা ছেড়ে দিই। আর যখন আমি শুনলাম সেই অশ্বত্থামা প্রভৃতি কতিপয় বীর পুরুষেরা সমবেত হয়ে দ্রৌপদীর প্রসুপ্ত মানে ঘুমন্ত পুত্র পঞ্চক মানে সেই পাঁচজন পুত্রকে তারা অতি নিন্দনীয় কর্ম মানে তাদেরকে যখন হত্যা করল, তখন আমি জয়ের আশা ছেড়ে দিই। আর আমি যখন শুনলাম সেই অর্জুন স্বস্তি বলে অস্ত্র দ্বারা অশ্বত্থামার অমোক ব্রহ্মশির অস্ত্র নিবারণ করেছে এবং তার তুষ্টি সাধন করার জন্য অশ্বত্থামার যে মণি ছিল সেই মণিকে সে যখন তুলে নিল, তখন আমি বুঝতে পারলাম যে আর আমাদের জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর পরিশেষে রাজ সিংহাসন অধিকার করেছে এখন আমাদের পক্ষীয় তিনটি ও পাণ্ডব দিগের সাতটি সমুদায়ে দশজন মাত্র অবশিষ্ট আছে। দুই কুলের মধ্যে কেবলমাত্র দশজন জীবিত ছিলেন। আর এই ভয়ঙ্কর যুদ্ধে অষ্টাদশ অক্ষৌহিণী সেনা বিনষ্ট হয়েছে। হে সঞ্জয়, সেই সমুদায় স্মরণ করে আমি বারংবার মোহে অভিভূত হয়েছি। চারিদিক শূন্যময় ও জীবলোক শোকময় বলে এখন প্রতীয়মান হচ্ছে, এর আগে হয়নি। আর আমার চেতনা নেই, মন বিহ্বল হচ্ছে। যদি এই অন্ধ ধৃতরাষ্ট্র চাইতো তাহলে কিন্তু এমন হতো না। যখন এই অধার্মিক দুর্যোধনের জন্ম হয় তখন মহামতি বিদুর মহোদয় বলেছিলেন যে তাকে মুখের মধ্যে লবণ ঢুকিয়ে মেরে দাও, কিন্তু তাও করেন। সে যখন হয়েছিল একেবারে মেঘের মতো গর্জন করছিল। বিদুরের কথা যদি শুনতো তাহলে আর এই সমস্ত কিছুই হতো না। উগ্রপ্রভা মানে সুতমুনি বলছেন, হে শৌনকাদি ঋষিবৃন্দ, ধৃতরাষ্ট্র এইরূপ বহুবিধ বিলাপ করতে করতে সেখানে মূর্ছিত হয়ে গেলেন, অজ্ঞান হয়ে পড়ে গেলেন ভূমিতলে। সঞ্জয় মাথায় জল সিঞ্চনাদি করে তাকে পুনর্বার চেতন শক্তি ফিরিয়ে নিয়ে আসলেন। তার মূর্ছা ভঙ্গ যখন হয়েছে তখন সঞ্জয় বলছেন যে হে মহারাজ, আপনি বৃথা কেন ভেঙে পড়ছেন? দেখুন, যা হয়েছে তা তো হয়েই গেছে, আপনি এখন ধীর মানে শান্ততা অবলম্বন করুন, শান্ত হন। তিনি বলছেন, দ্বৈপায়ন ও নারদ মুখে আপনি শুনেছেন যে শৈব্য সৃঞ্জয় সুহত্র রাজা রন্তিদেব যা ভাগবতের মধ্যে বর্ণনা আছে, 39-49 দিন পর্যন্ত তিনি অনাহারী ছিলেন। সে আবার অনেক লম্বা বৃত্তান্ত। তারপরে কাপখিবান, ঐশিজ, বাল্লিক, দমন, স্বরজাতি, অজিত, নল, বিশ্বামিত্র, মহারাজ অম্বরীশ, মরুত্ব, মনু, ইক্ষাকু, গয়, ভরত, দাশরথিমা রাম মানে ভগবান রামচন্দ্র, শশবিন্দু, ভগীরথ যিনি গঙ্গাকে আনয়ন করেন, কৃতবীর্য, শুভকর্মা, যযাতি, তারা প্রখ্যাত রাজর্ষি বংশে প্রসূত হয়ে অলৌকিক যশ, অসামান্য কীর্তি ও ধর্মযুদ্ধে জয়লাভ করে পরিশেষে কালবশে মানে কালের প্রভাবে এই সুখময় পৃথিবী হতে অন্তরিত হয়েছিলেন। ভগবান রামচন্দ্র তিনিও যে এই লোকে এসে সুখে ছিলেন তাও নয়। যে সমস্ত রাজন্যবর্গের কথা বলা হলো, হে মহারাজ, তারাও কম দুঃখ ভোগ করেনি বা কেউ সুখ ভোগ করেছে, কিন্তু অন্তিম গতি কি হয়েছে, তাদেরকে এই লোক ছেড়ে যেতেই হয়েছে আর যেতেই হবে। অতএব আপনি এই মোহকে ত্যাগ করুন। আরো বলছেন, হে রাজন, পূর্বকালে শৈব্য রাজা পুত্র শোকে কাতর হয়ে মহর্ষি নারদ এই চতুর্বিংশতি উপাখ্যান তার সম্মুখে কীর্তন করেন, সেগুলোও আসবে এর মধ্যে। আর এতদ ভিন্ন পুরু, কুরু, যদু, সুর, বিশ্ব, গর্ষ, অনুহ, যুবনাৎস, ককুৎস, রঘু, বিজয়, বীতিহত্র, মহারাজ অঙ্গ বেনের পিতাজি, আর ভব, শ্বেত, বৃহৎগুরু, উশিনর, এই যে উশিনর রাজার কথা বলা আছে ভাগবতে, সেই উশিনর রাজা, আর শতরথ, কঙ্ক, দুমিদুহু, দ্রম এবং দম্বদভব, বেন, সগর এবং সংকৃতি, নিমি, অজেয়, পরশু, উন্ড্র, শম্ভু এবং দেবাবৃধ, দেবাহয়, সুপ্রতিম, সুপ্রতীক এবং বৃহদ্রথ, নিষাদ অধিপতি নল এবং ব্রত, সত্যব্রত, শান্তভয়, সুমিত্র, সুবল, জানুজঙ্ঘ, অনরণ্য, অর্ক, বলবন্ধু, নিরামর্দ, প্রিয়ব্রত, শুচিব্রত, কেতুশৃঙ্গ, বৃহৎবল, ধৃষ্টকেতু, বৃহৎকেতু, দীপ্তকেতু, নিরাময়, কৃতবন্ধু, চপল, ধূর্ত, দৃঢ়েউধি, অবিক্ষিত এবং মহাপুরাণ সম্ভাব্য প্রত্যঙ্গ পরাহা, এই সকল ও অন্যান্য শতসহস্র সুপ্রসিদ্ধ মহিপাল ছিলেন তারা। তারাও অশেষ ভোগ সুখ বিসর্জন করে নিধন দশায় নিপতিত হন। অতএব আপনি শোক মোহ ইত্যাদি ত্যাগ করুন। দেখুন, তারা কম ছিল না, আপনার পুত্রগণ তো অতি সাধারণ ছিল, আর আপনার সেই দুর্যোধন, দুঃশাসনাদি পুত্র, তারা সব অধার্মিক ছিল। তাদের জন্য আপনি এই প্রকার মোহ উৎপন্ন করছেন কেন? দেখুন, তারা কত ধার্মিক ছিল, কত সুন্দর ছিল, তারাও এই লোককে ছেড়ে চলে যেতে হয়েছে। সকলেই একে অপরে বিনষ্ট হয়েছে। অতএব আপনি এই প্রকার মোহ ত্যাগ করুন। এইভাবে তিনি অনেক দিক থেকে তাকে বোঝালেন, বুঝিয়ে একটু সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর তিনি আরো বলছেন যে জীবলোক সকলেই নিদ্রিত, আমরা এক প্রকার যারা ভজন করছেন তারা ঠিক আছেন, বাকি সকলে প্রায় নিদ্রিত। নিদ্রিত মানে মরার মতন জীবনযাপন করছে, প্রভুকে ভজনা করছে না। একমাত্র কাল জাগরিত আছে, কাল কিন্তু ঘুমাচ্ছে না, আমরা ঘুমাচ্ছি। আমরা ক্রমে ক্রমে বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমাদের সময় চলে যাচ্ছে, আমাদের বয়সও ক্রমে ক্রমে বেড়ে চলেছে, কিন্তু সেই কাল সর্বদা একবারে বড় বড় চক্ষু করে সকলের দিকে দৃষ্টি রেখেছে। সেই কাল থেকে কেউ অব্যাহতি পেতে পারে না। কাল সর্বত্র সর্বভূতে সমভাবে অবস্থান করছে, যা অতিক্রান্ত বা অনাগত ও যে অবস্থা বর্তমান আছে সকলই কালকৃত বিবেচনা করে আপনার বিচেতন হওয়া সমুচিত নয়। এসব কালের প্রভাব, একদিন না একদিন সকলকে চলেই যেতে হবে। অতএব হে মহারাজ, আপনি অযথা শোক করবেন না। এই প্রকারভাবে প্রবোধ বাক্যে সঞ্জয় পুত্র শোক সন্তপ্ত রাজা ধৃতরাষ্ট্রকে আশ্বস্ত ও সুস্থির করলেন। আর ভগবান বেদব্যাস এই বিষয়ের একটি পবিত্র উপনিষদ বলেছিলেন এবং অতি বিচক্ষণ কবিগণ ওই উপনিষদ পুরাণে কীর্তন করেন, সেটাও ক্রমে ক্রমে বিস্তারভাবে বর্ণন হবে এই গ্রন্থের মধ্যে। আর এই মহাভারতের শ্রবণ করলে কি হবে তা অল্প একটু বলেছেন, সেটা আমরা শ্রবণ করে অধ্যকার দিনের পাঠের বিরাম দেব অল্প একটু সময়। এই মহাভারত অধ্যয়ন করলে পাপের নাশ ও পুণ্যের সঞ্চার হয়ে থাকে। যত যত পাপ করুক না কেন সেগুলো বিনষ্ট হয়ে যাবে। আর কেউ যদি তার এক চরণ যদি অল্প একটুও যদি অধ্যয়ন করে বা শ্রবণ করে তাহলে তার পাপ ভয়ের নিবারণ হয়ে থাকে। এই গ্রন্থে দেব দেবর্ষি ব্রহ্মর্ষি যক্ষ ও রাক্ষস দিগের বিচিত্র ইতিহাস বর্ণিত হয়েছে, যা আমরা ক্রমে ক্রমে সকলেই তা শ্রবণ করব। আর এই অধ্যায় ভারতের কলেবর সত্য ও অমৃত উভয়ই প্রাপ্ত হওয়া যায়, যেমন দধির মধ্যে নবনীত আর দ্বিপদের মধ্যে ব্রাহ্মণ, মানে যাদের দুটি পদ আছে তার মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আর বেদ চতুষ্টয়ের মধ্যে আরণ্যক আর ঔষধির মধ্যে অমৃত। যেমন বিভিন্ন রোগ হচ্ছে, কেউ যদি একবারে অমৃতই সেবন করে নেয় তাহলে তো আর তার রোগ শোক কিছুই থাকবে না। আর ঠিক সেই প্রকার চতুষ্প হ্রদের মধ্যে সমুদ্র, যত যত প্রকার হ্রদ আছে তার মধ্যে সমুদ্র শ্রেষ্ঠ বৃহৎ বিশাল। আর চতুষ্পদের মধ্যে একমাত্র ধেনু হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর তাদৃশ ইতিহাসের মধ্যে বেদব্যাস প্রণীত মহাভারত উৎকৃষ্ট। আস্তিক ব্যক্তিরা শ্রাদ্ধকালে ব্রাহ্মণগণকে এই যদি ভারত সংহিতার অন্তত এক চরণ শ্রবণ করান তাহলেও তার পিতৃলোক তদ্দত্ত অন্নপানে অন্নাদি পানে বা যে সমস্ত পেয়াদি দেওয়া হয় তাতে পরিতৃপ্ত হন। আর বিদ্বান ব্যক্তি কৃষ্ণ দ্বৈপায়ন প্রাপ্ত এই মহাভারত বলে প্রচুর অর্থ লাভ করেন ও ভ্রূণহত্যা প্রভৃতি অতি দুষ্কৃতি হতে আশু বিমুক্ত হন। মানে এই মহাভারতে নেই এমন কিছু নেই, কেউ যদি সুন্দরভাবে এই মহাভারতের কথা পাঠ করে তাহলেও তার ইহজগতের সমস্ত আশা পরিপূর্ণ হয়ে যায়। আর যিনি প্রতি প্রবাহে অতি পুত মনে এই কতিপয় অধ্যায় আবৃত্তি করেন তিনি সমুদয় অধ্যয়ন না করলেও তার সম্যক ফল লাভ করেন। মহাভারত তো বিশাল, কেউ যদি কিঞ্চিৎ মাত্র যদি শ্রবণ বা পাঠ করেন তাহলেও মানে বিশাল ফল। আর যিনি শ্রদ্ধা ও ভক্তি সহকারে এই মহাভারতীয় শ্লোক আদির শ্রবণ করেন তিনি দীর্ঘ জীবন মহীয়সী কীর্তি ও অন্তে স্বর্গবাস লাভ করেন। এখানে স্বর্গবাস বলতে যে দেবতারা থাকে সেটাই স্বর্গ তা নয়, স্বর্গ বলতে গোলক পর্যন্তই স্বর্গ বলা হয়েছে, স্বর্গাদি বলা হয়েছে। পূর্বে একবার দেবতারা তারা চিন্তা করছে এই মহাভারত নিয়ে একেবারে চতুর্দিকে একেবারে হইচই, দেবলোকে রাক্ষসগণের মধ্যে মনুষ্যগণের মধ্যে কি আছে এর মধ্যে। সকলে মিলে ব্রহ্মাজির কাছে গেলেন, তা ব্রহ্মাজি বলছে ঠিক আছে তাহলে মাপা যাক। তা একটি তুলা দণ্ড মানে দাঁড়ি পাল্লা নিয়ে আসলেন, বলছেন রাখো এই চার বেদকে এক পাল্লায় আর অপর দিকে রাখো এই মহাভারত।